শিকারী হব। যেমন পাগল হয়েছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল, ত্যাগ মণ্ডল শ্রেণীর সদা তুচ্ছ ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনে কৌপিন কণ্ঠাশ্রিত, সাধারণ কাপড় কৌপিন ধারণ করেই থাকতেন, শীত গ্রীষ্ম বর্ষা গাছের নিচে প্যালেস সব কিছু। এই চার ভাই মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন। আর আমি দু একটা লীলা বলে বলে চলে যাব, কারণ প্রত্যেকে কারণ চারি ভাই সব অংশে করে চৈতন্যের সেবা, গৌরচন্দ্র বিনা নাহি জানে দেবী দেবা, সব সময় গৌরাঙ্গের সেবা করেন। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসীর আশ্রমে নয়, গৃহস্থের বাড়িতে কীর্তন করেছেন, তাই কি না? কেউ বলছে না সন্ন্যাসী হতে হবে, না হলে ভক্তি হবে না, তা নয়। ভক্তি পেতে গেলে যে কোনো আশ্রমে যে কোনো অবস্থায় ভক্তি লাভ করা যায়। বিদুরের কি ছিল, খাইল যাহার খুদ, হ্যাঁ, সবরীর বা কি যোগ্যতা ছিল, হ্যাঁ, আর কি, হ্যাঁ, কপিকুলে জন্ম বীর হনুমান জগ শ্রীরাম ভকত মাস। তারপরে রাক্ষস হয়ে বিভীষণ বৈশে রাক্ষস হওয়ার মাস দেখো না কেমন সাধন করে এলো ব্রজের ব্রজনারী। সব জায়গায় আচার্যরা বলছেন যে জাগতিক যোগ্যতা না থাকলে কিভাবে তাদের ভক্তি ছিল, ভক্তি বস মাধব। শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু এসেছেন, অনেকে বলেন আমার গৃহে কেন মহাপ্রভু আসে না, আমি তো গৃহস্থ, শ্রীবাস ঠাকুরও গৃহস্থ, সাধারণ গৃহস্থ আর শ্রীবাস ঠাকুরের যে গৃহস্থ ধর্মের ভিতর অনেক পার্থক্য আছে। আমরা পান থেকে চুন খুললে কান্নাকাটি করে শেষ, আমার সংসারে এই ক্ষতি হয়ে গেল, আমার দুটো টাকা চলে গেল, আমার ব্যবসার এই ক্ষতি হলো, আমার এই হলো, আমার ছেলের এই ক্ষতি হলো, আমার কত আমার 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 এই হলো আমার ওই হলো, কত কিছু বলা যায়। শ্রীবাস ঠাকুর গৃহে কেন মহাপ্রভু থাকবেন না? শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু যখন কীর্তন করছিলেন, তারই একমাত্র পুত্র, গৃহস্থ তার পুত্রকে সব থেকে বেশি ভালোবাসে, একমাত্র পুত্র তাও অকালে মারা গেল, মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের স্ত্রী কান্না করছে, শ্রীবাস ঠাকুরের কানে গিয়েছে, পট করে বাইরে বেরোয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে দেখো না ছেলে মারা গেছে। তা কান্না করছো কেন, জানো না মহাপ্রভু আমার বাড়িতে আছে? কোনো মা কি তা কান্না বন্ধ করে, ছেলের কোনো পরিস্থিতিতে কান্না করছে? শ্রীবাস ঠাকুর বলছে দেখো তোমার পুত্র মারা গেছে, কান্না করছো, তুমি যদি কান্না বন্ধ না করো আর তোমার কান্নাতে যদি মহাপ্রভুর কীর্তনে সামান্যতম ডিস্টার্ব হয় তাহলে তো ছেলে মারা গেছে, আমাকেও পাবে না, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাব। বাধ্য হয়ে শ্রীবাস ঠাকুরের স্ত্রী নিজেকে সংযত করলেন। ব্যাপারটা চিন্তা করুন, অনেকেই গৃহস্থ, শ্রীবাস ঠাকুরের গৃহস্থ ধর্ম কত অনাসক্তি, কত মহাপ্রভুর প্রীতি চিন্তা। মহাপ্রভু কীর্তন করছেন, শ্রীবাস ঠাকুর পট করে চলে গেলেন। কিছুক্ষণ কীর্তন করার পরে মহাপ্রভুর যখন কীর্তন শেষ হয়েছে, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছে শ্রীবাস তোমার বাড়িতে কি কোনো অঘটন কিছু ঘটেছে, ছেলে মারা গেছে অঘটন নয় কি? শ্রীবাস ঠাকুর বলছে না না প্রভু আমার কোনো অঘটন নেই, আপনি সাক্ষাৎ মঙ্গলময় আমার গৃহে আছেন, আমার গৃহে কি কোনো অঘটন হতে পারে? চিন্তা করুন, আমরা দুই চার মালা জপ করে বলি আমি এতদিনের ভক্ত আমার এই ক্ষতি হয়ে গেল, শিবাস ঠাকুর কত বড় ভক্ত, ছেলে মারা গেছে তাও বলছে না আমার কোন দুর্ঘটনা, বলছে ভক্ত কোয়ালিটি। মহাপ্রভু তো সর্ব অন্তর্যামী সব জানেন। চলো শ্রীবাস দেখি, ভিতরে গিয়েছেন, দেখলেন তার একমাত্র পুত্র দেহ ত্যাগ করেছে, তার স্ত্রী কোলে নিয়ে বসে আছে ঠাই, কান্নাকে জোর করে থামিয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কতক্ষণ আগে মারা গেছে। তখন বললেন আড়াই প্রহর। আড়াই প্রহর মানে তিন তিন আর দেড়, সাড়ে সাত ঘন্টা আগে ডেড বডি নিয়ে মা বসে আছে ঠাই, আর বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানে ছেলে মারা গেছে, কীর্তনে কেউ জানতে পারলো বুঝতে পারলো না, এমন বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, সব জানে ভগবানের ইচ্ছা, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। মহাপ্রভু বললেন শিবাস তুমি আমাকে এত ভালোবাসো, তোমাদের ছেড়ে আমি যাব কি করে। এই কথাটা বললেন যখন সব অন্য ভক্তরা যারা যারা ছিলেন সবাই ভয় পেয়ে গেল, কি মহাপ্রভু তারই অলরেডি যাওয়ার প্ল্যান করেছেন, সন্ন্যাস নেওয়ার প্ল্যান করেছেন, এইতেই ভয় পেলে গেল। মহাপ্রভু তার গায়ে হাত দিলেন, এই শিবাসের পুত্র তুমি কেন তোমার বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছ। তখন সঙ্গে সঙ্গে সেই মৃতপুত্র আবার জেগে উঠলেন, মৃতপুত্র জেগে উঠে মুখ দিয়ে কথা বলছেন প্রভু এ তো সব আপনার নির্বন্ধ, কে কার ছেলে, কে কার পরিবার পরিজন, এই দুই দিনের সংসারে এসে শুধু একত্রিত হওয়া, ভাগবতে হিরণ্যকশিপুর পর্যন্ত এই উপদেশ দিচ্ছেন। যখন হিরণ্যকশিপুরের কার দাদা মারা গেল হিরণ্যাক্ষ, তার দাদার স্ত্রী অন্যান্যরা যখন কান্না করছে, তখন হিরণ্যকশিপুর উপদেশ দিচ্ছেন এই জগতে কেন কে কার আত্মীয় স্বজন দুই দিনে একত্রিত হয়, অসুর আবার সে উপদেশ দিচ্ছে, বলছে পানশালার মতন, যেরকম কোন রেস্টুরেন্টে খেতে আসে, অন্যরা খেতে আসলো আমিও খেতে গেলাম, দুইজনের সঙ্গে একই টেবিলে বসেছি, অন্য কোথা থেকে এসেছে কিন্তু খাচ্ছি আর দুইজন একটু কথা বলছি, কিছু বন্ধুত্ব হয়েছে, আবার খাওয়া শেষ যে যার বাড়িতে চলে যাবে, আর কারো সঙ্গে সারা জীবনে কোনো দিন দেখা হবে না, হয় না এরকম, ঠিক সেরকম শিবাস ঠাকুরের পুত্র সেই রকম বলছে কে কার বাবা কে কার মা, দুই দিনে আমরা এই ছেলে এই মেয়ে এই পরিবার এই টাকা এই পয়সা এই সংসার এই ব্যবসা এই নিয়ে, ঠিক আছে হরিভজন পরে করব, আগে এটা করে নি তো। শিবাস ঠাকুর তা নয়, তাই তো এত বড় ভক্ত, তাই তো মহাপ্রভুর এত কৃপা। চার ভাই সব সময় গৌরচন্দ্রের সেবা করেন, আচার্য রত্ন নাম ধরে এক শাখা, তার পরিকর শাখা উপশাখা, আচার্য রত্নের নাম শ্রী চন্দ্রশেখর, যার ঘরে দেবী ভাবে নাচিলা ঈশ্বর, চন্দ্রশেখর আচার্য মেষমশাই মহাপ্রভুর মাসির হাজব্যান্ড, মেষমশাই সর্বজয়া, মাসির নাম হচ্ছে সর্বজয়া, তার হাজব্যান্ড চন্দ্রশেখর আচার্য, ওনার বাড়ি ছিল যেটা হচ্ছে মায়াপুরে চৈতন্য মঠ ওটা, আর মহাপ্রভু ওখানে নিত্য কীর্তন করেছেন এবং ওখানে অভিনয় করেছেন দেবী ভাবে, এমন রুক্মিণীর ভাবে অভিনয় করেছেন, বলেছেন কেউ এত সুন্দরী রূপ উনি ধারণ করে উনি নাটক করেছেন চন্দ্রশেখর আচার্যের গৃহে, যেখানে উনি রুক্মিণীর অভিনয় করেছেন, হরিদাস কোটালের অভিনয় করেছেন, বিভিন্ন জন ভক্তরা অভিনয় করেছেন, আমাদের ভক্তরাও অভিনয় করেন খুব ভালো। এই অভিনয়ের মাধ্যমে কি হয়, অনেক কিছু পড়ে যেটা মনে হয় না, মুখস্থ হয় না, মাথায় গাঁথে না, সেটা যদি চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, অভিনয়। মহাপ্রভুর ভক্তও করতেন, আমাদের সুরসেন প্রভু খুব সুন্দর অভিনয় করেন। তা মহাপ্রভু বলেছেন আজকে আমি দেবী ভাবে অভিনয় করব, যারা জিতেন্দ্রিয় তারা শুধু ওই অভিনয় দেখতে যেতে পারবে। অদ্বৈত আচার্য বলছে তাহলে তো আমার আর দেখা হবে না, আমার আমি তো জিতেন্দ্রিয় নই, আমার ইন্দ্রগুলো তো কন্ট্রোলে নয়। শ্রীবাস ঠাকুরও তাই বলছে, বলছে ঠিক আছে আমি সবাইকে আজকের জন্য সবাইকে জিতেন্দ্রিয় করে দিলাম, সবাই আসো। সবাই গিয়েছে, রুক্মিণীর ভাবে অভিনয় করেছে, সচিমাতা গিয়েছে, সচিমাতা চিনতেই পারছে না আমার পুত্র দেবী অভিনয় করছে। এরকম সুন্দর চৈতন্য ভাগবতে সুন্দর ডিটেলস বর্ণনা করা আছে চন্দ্রশেখর আচার্যের। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় ভৃত্য একভাবে চব্বিশ প্রহর যার নিত্য, কয় প্রহর কত ঘন্টা, 72 ঘন্টা, 24 ইন্টু 3 কত হয়, 72, 3 দিন মানে 3 রাত, 3 দিন 3 রাত কন্টিনিউ যিনি নাচতে পারতেন, এরকম বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বর পণ্ডিত খুব নৃত্য করতেন এবং হরিদাস ঠাকুর যখন দেহ ত্যাগ করবেন, মহাপ্রভু জানতে পারলেন হরিদাস ঠাকুরকে সামনে কীর্তন করার সময় মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকে ডাকলেন, স্বরূপ দামোদর অন্যান্য ভক্তদের ডাকলেন কীর্তন হবে। বক্রেশ্বর পণ্ডিতের আর একটা লীলা আছে, উনি যখন নবদ্বীপে নৃত্য করছিলেন তখন দেবানন্দ পণ্ডিত যিনি কিনা শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধী ছিলেন, একদিন শ্রীবাস ঠাকুর ভাগবত কথা শ্রবণ করার জন্য দেবানন্দ পণ্ডিতের গৃহে গিয়েছিলেন। দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছিলেন, উনি যেমন ভাগবত পাঠক ছিলেন ওনার শিষ্যরাও সেই রকম ছিল। ভাগবত পাঠ শুনে শ্রীবাস ঠাকুরের খুব আনন্দ হলো, আর আনন্দ হয়ে তিনি কান্না করতে শুরু করলেন। তখন শিষ্যরা বলছে ডিস্টার্ব করছে ভাগবতমে, ওই শ্রীবাস ঠাকুরকে তুলে নিয়ে বাইরে রেখে, ভাগবত পাঠের বাইরে রেখে আসলো। বলছে শিষ্য যেমন গুরু সেরকম, গুরুও কিছু বললো না, শিষ্যরাই কাজ করলো, আর অপরাধ হয়ে গেল সেই দেবানন্দ পণ্ডিতের অপরাধ হলো শ্রীবাস ঠাকুরের চরণে। এই জন্য মহাপ্রভু খুব রেগে গেছিলেন ওর প্রতি, কিন্তু পরবর্তীকালে এই দেবানন্দ পণ্ডিত তিনি এই বক্রেশ্বর পণ্ডিতের সেবা করেছিলেন। দেখুন বৈষ্ণব অপরাধ কি করে কেটে যায়, বৈষ্ণব সেবার মাধ্যমে অনেক সময় বৈষ্ণব অপরাধ কেটে যায়, অজ্ঞাতভাবে বুঝতে পারেনি। কিন্তু উনি অন্য বৈষ্ণবের সেবা করে করে কি হয়েছিল, একবার বক্রেশ্বর পণ্ডিত খুব নাচছিলেন গাইছিলেন, আর অনেক লোক ভিড় করেছিলেন নবদ্বীপে আর ওনার নাচ গান দেখার জন্য, আর ওনার এত লোক কাছাকাছি এসেছিল ওনার ডিস্টার্ব হচ্ছিল, আর দেবানন্দ পণ্ডিত একটা লাঠি নিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছিলেন, ওনাকে কীর্তনের সুযোগ করে দিচ্ছিলেন। এতে ওনার বৈষ্ণব সেবা হয়ে গেল আর অপরাধ মুক্ত হয়ে গেল। আপনে মহাপ্রভু গায় যার নিত্য কালে প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে দশ সহস্র গন্ধর্ব মরে দেহ চন্দ্র মুখ তারা গায় মুই নাচি তাই মোর সুখ। দশ সহস্র গন্ধর্ব দেব, আর এরা গান গাইবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করবে, দশ সহস্র গন্ধর্ব তারা গান গাইবে আর আমি যদি নাচি তাহলে আমার আনন্দ হবে। প্রভু বলে তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িতাম যদি পাওয়ার পাখা, তুমি হচ্ছে আমার ভক্তদের ভূত, তুমি আমার একটা পাখনার মতো। তুমি একটা পাটনা, তোমার মতন এরকম যদি আর একটা পাটনা পেতাম আমি আকাশে উড়ে যেতে পারতাম। পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ, লোকে খ্যাত দেহ সত্য ভাবার স্বরূপ, প্রীতে করিতে চাহে প্রভুর লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কখন, দুই জনে খটমটি লাগায় কন্দন, তার প্রীতির কথা আগে করিব সকল। জগদানন্দ পণ্ডিত যার প্রেম বিবর্ত গ্রন্থ আছে, জগদানন্দ পণ্ডিত হচ্ছে সত্য ভাবার স্বরূপ, যিনি মহাপ্রভুর সঙ্গে সবসময় খটমটি লাগতেন, ঝগড়া। কেন? জগদানন্দ পণ্ডিত চাইতেন মহাপ্রভুকে ভোগ করাতে, আর মহাপ্রভু সন্ন্যাসী, তিনি সবসময় ত্যাগীর ভাবে থাকতেন, এই সঙ্গে ঝগড়া হতো। একদিন সুগন্ধি তেল নিয়ে এসেছেন, আর তেল এনে মহাপ্রভু সেবক গোবিন্দকে বলেছেন, মহাপ্রভুকে দিও, ওনার মাথায় লাগাবে তাহলে মাথা ঠান্ডা হবে। মহাপ্রভু বলেছেন, আমি এই সুগন্ধি তেল মাখতে পারি না, সুগন্ধি তেল মেখে যদি আমি রাস্তায় যাব সবাই আমাকে বলবে দাড়ি সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী, হয় না, বরঞ্চ জগন্নাথের সেবায় দাও তাহলে তার পরিশ্রমটা সার্থক। জগদানন্দ কি জানতো না যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ? জানে কি জানে না? জানে, জানে, কিন্তু ইষ্টের প্রতি ভালোবাসা। বল্লভ, শ্রী বল্লভ পরবর্তীকালে যার নাম মহাপ্রভু রেখেছেন অনুপম, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ছোট ভাই, রূপ গোস্বামী সনাতন গোস্বামী কৃষ্ণের ভজনা করে, এই অনুপমকে বলেছে, অনুপম আমরা তিন ভাই, দুই ভাই আমরা কৃষ্ণ ভজন করি, তুমি রামচন্দ্রের ভজনা করো, এই রামচন্দ্রের ভজনা ছেড়ে চলো আমরা একসঙ্গে কৃষ্ণ ভজন করি একসঙ্গে, দাদা বলেছে। তখন সেই কথা পালন করার জন্য সারা রাত ধরে চিন্তা করেছে, মনটাকে রঘুনাথের চরণ থেকে কৃষ্ণের চরণ, সবসময় যে যে যার ইষ্টদেব যে তার ধ্যান করে তো তার চিন্তা করে। অনুপম কি করেছেন, সবসময় সারা রাত ধরে চিন্তা চেষ্টা করেছে তার মনটাকে রঘুনাথের পাদপদ্ম থেকে কৃষ্ণের পাদপদ্মে আনতে, সারা রাত ধরে চেষ্টা করেও পারল না, সকালে এসে একদম চরণে পড়ে গেছে, দাদা আপনাদের আদেশ পালন করতে পারলাম না, আমি যেন আমার মাথা বিক্রি করে দিয়েছি রঘুনাথের চরণে, এই মাথা আমি আর কোথাও লাগাতে পারি না, হচ্ছে না, আমার মাথা পুরো বিক্রি হয়ে গেছে। তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী বলছে, না 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 ঠিক আছে, ইষ্টের প্রতি তোমার এই যে আকর্ষণ এটা খুবই ভালো, তুমি রঘুনাথের সেবা করো। তাই উনি রঘু, প্রত্যেকে তার ইষ্টদেব, জগদানন্দ তার ইষ্টদেব মহাপ্রভু তার সেবা করবে, সেই মহাপ্রভু জগন্নাথ রূপে মন্দিরে অচল জগন্নাথ আর সচল জগন্নাথ দুইজন নীলাচলে, কিন্তু জগদানন্দ চাই সচল জগন্নাথের সেবা, অচল জগন্নাথের সেবা হলেও সে হবে না, না না মহাপ্রভু। বারবার বলার পরে মহাপ্রভু যখন তেল গ্রহণ করলেন না, একদিন রাত করে জগদানন্দ ঘর থেকে সেই মাটির কলসি যাতে সুগন্ধি তেল ছিল মহাপ্রভুর সামনে দান করে ভেঙে দিয়ে ঘরে যে দরজা বন্ধ করে শুয়ে থাকলেন। তখন তিন দিন তিন রাত খাওয়া দাওয়া বন্ধ, স্নান বন্ধ, তিন দিন তিন রাত শুয়ে আছে, না খেয়ে না দে অভিমান। তিন দিন তিন রাত পরে মহাপ্রভু দেখছেন অবস্থা খারাপ, এসে ঠুকাচ্ছেন, জগদানন্দ জগদানন্দ আমি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, তুমি ভালো করে রান্না করো, আমি এসে তোমার ঘরে প্রসাদ পাব। যখন এরকম বলেছেন জগদানন্দ কি আর অভিমান করে থাকতে পারে? সঙ্গে সঙ্গে উঠে স্নান করে তাড়াতাড়ি রান্না বসালেন, মহাপ্রভু জগন্নাথ দর্শন করে আসলেন। এসে যখন প্রসাদ পেতে বসেছেন, জগদানন্দ প্রসাদ পরিবেশন করছেন, একজনের পাতে দশজনের প্রসাদ দিচ্ছে। মহাপ্রভু ভয়ে না করতে পারছে না, না বললে আবার যদি রেগে যায়, আবার যদি কিছু ঘটনা হয়ে যায়, ভয়ে ভয়ে যা দিচ্ছে খেয়ে নিচ্ছে। খেতে খেতে বলছে আর পারছি না। তখন বলছে ঠিক আছে প্রভু, আপনি যান এখন বিশ্রাম করুন। গোবিন্দ গো বলেন জগদানন্দ যেন প্রসাদ পায়। জগদানন্দ গোবিন্দকে বললেন, না গোবিন্দ তুমি যাও মহাপ্রভু সেবা করো, আমাকে দেখতে হবে না, আমি প্রসাদ পেয়ে নেব। এভাবে জগদানন্দ আর মহাপ্রভুর সঙ্গে সবসময় প্রেম কলহ থাকত। আর এক ভক্তের কথা বলছে, রাঘব পণ্ডিত প্রভু রাধ অনুচর, তার এক শাখা মুখ মকর ধ্বস্কর, তার ভগিনী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ সামগ্রী যে করে বারো মাসী। রাঘব পানিহাটিতে অবস্থান করতেন, তার বোন ছিল দময়ন্তী। আর যিনি সারা বছর ধরে শুকনো জিনিস আচার বা শুকনো নাড়ু করে করে রাখতেন, এবং গৌড়ীয় বৈষ্ণবরা যখন বঙ্গদেশ থেকে এই পুরী ধামে আসতেন এক মাস হেঁটে হেঁটে, এই রাঘব পণ্ডিত কি করছেন করতেন, আলাদা একজন সেবক নিতেন, তার কাঁধে এই ঝোলাটা দিতেন, আর সেই সেবক সারা রাস্তা বয়ে বয়ে, তখন তো গাড়ি নেই বা পার্সেল নেই করে পাঠিয়ে দেবে, ওই সেবক বয়ে বয়ে আনতেন, এনে এখানে মহাপ্রভুকে দিতেন। শুধু সেটাকে সেই জন্য বলা হতো সেটা রাঘবের ঝুলি, সেই ঝুলির ভিতরে সব শুকনো খাবার, সারা বছর ধরে মা এই খাবার গ্রহণ করতে, বারো মাস তাহা প্রভু করেন অঙ্গীকার, রাঘবের ঝালি বলি প্রসিদ্ধ যাহার, যা রাঘবের ঝালি বলে প্রসিদ্ধ। এবং মহাপ্রভু বারো মাস ধরে সেই জিনিস খেতেন। চৈতন্য চরিতামৃতে আরেকটা অধ্যায় বর্ণনা করা আছে, কিছুটা মনে পড়ছে বলি। যখন পুরীতে আসেন গৌড়ীয় বৈষ্ণবরা, অদ্বৈত আচার্য সীতা ঠাকুরানি এসেছেন, শ্রীবাস ঠাকুর এসেছেন, মালিনী দেবী এসেছেন, এরকম চন্দ্রশেখর সর্বজয়া ওনারা এসেছেন, শিবানন্দ সেন এসেছেন, তার স্ত্রী এসেছে, ওই বছর সবাই এসেছেন, রাঘব পণ্ডিত এসেছে ঝালি নিয়ে, সবাই ফ্যামিলি নিয়ে এসছে, আর সবাই কিছু কিছু মহাপ্রভুর জন্য করে নিয়ে এসছে। অদ্বৈত আচার্য গোবিন্দকে বলছে, গোবিন্দ এটা মহাপ্রভুকে দেবে, বলবে অদ্বৈত আচার্যের বাড়িতে সীতা ঠাকুরানি করেছেন। শ্রীবাস ঠাকুর এসে বলছে, গোবিন্দ এটা মহাপ্রভুকে দেবে, বলবে মালিনী দেবী হয়েছে। সবাই মহান মহান বৈষ্ণবরা সবাই এসে বলছে এটা দেবে, মহাপ্রভুকে দেবে, কিন্তু সেক্রেটারি তো, আর সব নিয়ে নিয়ে ঘরে এক ঘরে জড়ো করছে, দিচ্ছে রেখে দিচ্ছে, দিচ্ছে রেখে দিচ্ছে, বলবে এটা আমি দিয়েছি, বলবে এটা আমি দিয়েছি। গুরু মহারাজ এটা খুব রেকগনাইজ করতেন, কোথাও বিদেশে হোক দেশে হোক কোথাও হয়তো প্রসাদ পাচ্ছেন, এটা কে রান্না করেছে, ওই এক মাতাজি, কোন মাতাজি আছে, হ্যাঁ আছে ওই পিছনে, দেখো তাকে, ও তুমি এটা করেছো, রেকগনাইজ যে হ্যাঁ সে খুশি হবে, সবার কে কি করেছে সব অনুসারে প্রসাদ পা। তা গোবিন্দকে বলেছে, গোবিন্দ বলবে এটা শান্তিপুর থেকে এসছে, এটা নদিয়া থেকে এসছে, এটা কি বলে শিবানন্দ সেনের বাড়ি কাঁচরাপাড়া থেকে এসেছে, এরকম সব জায়গায় বলে বলে দিয়েছে, অনেক সব বড়ি বসন কিছু না কিছু নিয়ে এসছে, আর রাঘব পণ্ডিত এসেছে বড় ঝালি নিয়ে, এটা বলবে দিয়েছে রাঘব, দময়ন্তী করে দিয়েছে পাঠিয়েছে। মহাপ্রভু কয়েকদিন গেল কাজ চলছে, দেখছে মহাপ্রভু ঘরের হাফটা পাশে হাফটা বুঝাই করে রেখেছে গোবিন্দ, মহাপ্রভু কিছু খাচ্ছে না। একদিন গোবিন্দ দুঃখ করে বলছে, প্রভু আমার অপরাধের শেষ নেই, এই মহান মহান বৈষ্ণব বাবাকে বলেছে আপনাকে দেওয়ার জন্য, আর সব এই জায়গায় জড়ো করা আছে, আপনি কিছুই খাচ্ছেন না, আমি কি অপরাধী হয়ে যাব না? অদ্বৈত আচার্য তার কথা পালন করলাম না, শ্রীবাস ঠাকুর তার কথা পালন করলাম না, চন্দ্রশেখর আচার্য, শিবানন্দ সেন তাদের কথা আমি পালন হচ্ছে না, আমার কত অপরাধ হবে, আমি তো মরে যাব। মহাপ্রভু বসে, গোবিন্দ নিয়ে আয় সব। হ্যাঁ মহাপ্রভু বসে আর বসেছে, গোবিন্দ বলছে এটা অদ্বৈত আচার্য, এটা শ্রীবাস ঠাকুর, সব এক এক করে সব দিচ্ছে, আর মহাপ্রভু সব খাচ্ছে, পুরো সব খাচ্ছে, খেতে 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 প্রায় শেষ, সব শেষ হয়ে গেছে। লাস্টে রাঘবের ঝুলি এনেছে, বলছে এটা রাঘব পণ্ডিত পাঠিয়েছে, বলছে ওটা রাখো, আমি সারা বছর ধরে ওটা খাবো, এগুলো তো খেয়েছি। তো এইভাবে রাঘবের ঝুলি মহাপ্রভু বলেছেন সারা বছর ধরে, বারো মাস প্রভু করেন অঙ্গীকার। সেসব সামগ্রীর আগে কহিব বিস্তার চৈতন্য চৈতন্য, অন্য জায়গায় এটা সব বর্ণনা করা আছে, কি কাসুন্দি কি 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 করেছেন, কি নাড়ু করেছেন, সব বর্ণনা আছে। সেসব সামগ্রী আগে করিব বিস্তার, চার শ্রবণের শ্রবণে ভক্তের বহে অশ্রুধার, যা শ্রবণ করলে চোখে জল আসে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গাদাস, যার সর্ব শরণে হয় সর্ববন্ধনাশ। মহাপ্রভুর আর একজন পার্শ্ব, তার নাম হচ্ছে পণ্ডিত গঙ্গাদাস, গঙ্গাদাস পণ্ডিত কে, মহাপ্রভু যার টোলে পড়াশোনা করেছে। দু একটা একটা ঘটনা বলি বলে যাই। গঙ্গাদাস পণ্ডিতের ঘটনা হচ্ছে এই, মহাপ্রভু যখন সাত প্রহারিয়া ভাবে শিবাসঙ্গনে আছেন, শিবাসঙ্গনে সবাইকে বর দিচ্ছেন, আমি মৎস্য, আমি কুর্ম, আমি বরাহ, বর দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। গঙ্গাদাস প্রথমেই বলছেন, গঙ্গাদাস প্রথমে হরিদাস ঠাকুরকে দেখেছেন, তারপরে গঙ্গাদাসকে ডেকেছেন, গঙ্গাদাস পণ্ডিত আসো আসো আমার কাছে আসো, তোমাকে আশীর্বাদ দেব। গঙ্গাদাস তোমার সেই দিনের কথা মনে আছে? কোন দিনের কথা প্রভু? যেদিন আমি, তখন আমি এই জগতে অবতীর্ণ হইনি, তার আগের ঘটনা, বিধর্মীরা তোমার পরিবারের জাতি নাশ করবে বলে তুমি খবর পেয়ে গেছ, তারা যবনরা পুরো গ্রাম আক্রমণ করবে, খবর পেয়ে তুমি গভীর রাত্রে পরিবার সবাইকে নিয়ে তুমি গঙ্গা পার হয়ে চলে যাওয়ার ইচ্ছা করে তুমি সবাইকে নিয়ে গঙ্গায় হাজির হয়েছিলে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ প্রভু। আর গঙ্গার পারে এসে দেখলে গঙ্গাতে একটাও নদী, একটাও নৌকা নেই, তুমি সেই গঙ্গার পারে বসে বসে কান্না করলে, হে প্রভু আজ যদি এই গঙ্গা পার হয়ে ওপারে না যেতে পারবো, সকালে এসে যবনরা এসে আমাদের সর্বনাশ করবে, তাই তুমি যখন আকুল ভাবে কান্না করছিলে তখন মনে আছে, একটা নৌকা নিয়ে, ছোট্ট একটা নৌকা নিয়ে একজন মাঝি তোমার কাছে হাজির হয়েছিল, মনে পড়ে সেই দিনের কথা? হ্যাঁ প্রভু মনে পড়ে, একটা মাঝি ওই গভীর রাত্রে দেখেছি, একটা মাঝি এসে হাজির হয়ে গেল। জানো ওই মাঝি কে ছিল? ওই মাঝি ছিলাম আমি, আমি তোমাকে পার করে দিয়েছিলাম তোমার এই বিপদ থেকে। তখন গঙ্গাদাস পণ্ডিত সেই কথা স্মরণ করে, এত দয়ালু কৃপালু আপনি এসে আমাকে পার করলেন, আর তখন কান্না করছেন। এভাবে এক একজনের কথা বলছে, এক একজনের সম্পূর্ণ লীলা বলছেন, হরিদাস ঠাকুরের বলছেন। এভাবে গঙ্গাদাস পণ্ডিতের টোলে মহাপ্রভু পড়াশোনা করেছেন। চৈতন্য পার্শ্ব শ্রী আচার্য পুরন্দর পিতা করিচালে বলে গৌরাঙ্গ সুন্দর, দামোদর পণ্ডিত শাখা প্রেমেতে প্রচন্ড, প্রভুর উপরে যে কইল বাক্য দণ্ড। দণ্ড কথা কহিব আগে বিস্তার করিয়া, দণ্ডে তুষ্ট প্রভু তারে পাঠাইল নদিয়া। এই দামোদর পণ্ডিত মহাপ্রভু যখন পুরীধামে থাকতেন, দামোদর পণ্ডিত ছিলেন ব্রহ্মচারী আর মহাপ্রভু সন্ন্যাসী। সাধারণত সন্ন্যাসী ব্রহ্মচারীকে কন্ট্রোল করবে, কিন্তু এখানে উল্টো, দামোদর সবসময় মহাপ্রভুকে কন্ট্রোল করতেন। এটা হচ্ছে তার প্রেম, প্রেমের আতিশয্য, যেন সে তিনি কেউ তাকে নিন্দা না করে। কখনো কোন বাচ্চা ছেলের সঙ্গে কথা বলছে, বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে, অনেক সাধুরা আদর করে, কাছে টানে, সুন্দর সুন্দর কথা বলে। এরকম একটা ছোট্ট বাচ্চা ছেলে মহাপ্রভুর কাছে সবসময় আসতো, আর দেখতে শুনতে ভালো, তাকে দেখে মহাপ্রভু ভালো কথা বলতেন, আদর করতেন। দামোদর বললেন, প্রভু আপনি কি চাইছেন? আপনার নিন্দা মন্দ সারা নীলাচলে সবাই করুক, একটু আপনি চান? আপনার একটু বুদ্ধি নেই? বলছি কেন দামোদর, আমি কি করেছি? এই ছেলেকে আপনি কেন আদর করেন, এই ছেলেকে কেন কাছে টানেন? না, ও তো ছেলে, আসে আমার কাছে, আসে আমি তাকে আদর করি, ছোট ছেলে হব। জানেন এই ছেলের মা হচ্ছে বিধবা, আর এই ছেলের মাকে দেখতে খুব সুন্দরী। আপনি যদি এই ছেলেকে বেশি আদর করবেন, লোকেরা বলবে ছেলের মাধ্যম দিয়ে মায়ের সঙ্গে যোগাযোগ করার ধান্দা, খবরদার আর ছেলেকে কখনো কাছে ডাকবেন না। এত স্ট্রং, যাতে ওনার সন্ন্যাস ধর্ম স্ট্রং থাকে। এই সব গৃহস্থদের এটা অন্তত কর্তব্য, কোন ব্রহ্মচারী ব্রহ্মচারী আশ্রমে যেন ঠিক থাকে, কোন দিকে যেন বিচ্যুতি না হয়। কারণ ব্রহ্মচারী যায় প্রচারে আপনাদের ভরসায়, আর আপনারা যদি একটু খেয়াল না করবেন কোথায় কি করছে না হচ্ছে, তাহলে দেখা উচিত। এটা হচ্ছে তার ভালোবাসা, তার প্রতি ভালোবাসা। তা দামোদর মহাপ্রভুকে ভালোবাসতেন, যেন কখনো তার নিন্দা না শুনি, কখনো তার ফল ডাউন না দেখি, কখনো এই তার ভালোবাসা তার জন্য সবসময় সতর্ক। একদিন মহাপ্রভু শুনতে পাচ্ছেন সুন্দর কেউ গীত গোবিন্দ গাইছেন, আর মহাপ্রভু গীত গোবিন্দ শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে সেই দিকে ছুটে যাচ্ছেন। দামোদর আটকেছেন, যাবেন না। কেন? মহিলা কীর্তন করছে, ওদিকে যাবেন না, সব সময় আটকে রাখে, সব সময় কোথায় কি। এই দামোদর পণ্ডিত ছিলেন মহাপ্রভুর হিতাকাঙ্ক্ষী, সবসময় তার ভালো চাইতেন। এইরকম খুব নিরপেক্ষ, আর সেই জন্য দামোদর পণ্ডিতকে পাঠালেন। এই এইরকম ব্যক্তি ঠিক আমার মার সেবা ভালোভাবে করতে পারবে। আর তার সেবাতে মহাপ্রভু তুষ্ট হলেন। অনেক সময় দেখা যায় যে হয়তো এ কথা বললে প্রভু একটু অখুশি হবে, কিন্তু যদি তার ভালো হয় সেটাও বলা উচিত। সেটা প্রথম থেকে তাই দামোদর পণ্ডিত সেই রকম একজন নিরপেক্ষ ছিলেন, ভালো চাইতেন। তার জন্য যদি তাকে বলতে হয় বলতে হবে, না বললে কি ভাববে প্রভু, না বলতে হবে। তাই মহাপ্রভু কেউ পর্যন্ত সন্ন্যাসী স্বয়ং ভগবান দামোদর কি জানতেন না? জানতেন, তবুও নিরপেক্ষ। আর সেই জন্য মহাপ্রভু তার প্রতি খুব খুশি হয়েছিলেন, খুশি এত হয়েছিলেন নিজের মায়ের সেবা করার জন্য দামোদরকে পাঠিয়েছিলেন। প্রভু তুষ্ট হয়ে পাঠাইল নদিয়ায়, মা মায়ের কাছে পাঠালেন। তাহার অনুশাখা শঙ্কর পণ্ডিত প্রভু পদ দক, যার নাম বিধিত সদাশিব পণ্ডিত, যার প্রভু পদে আস প্রথমে নিত্যানন্দে, যার ঘরে বাস নিসিংহ উপাসক প্রদুম্ন ব্রহ্মচারী, প্রভু যা প্রভু তার নাম কইল নৃসিংহানন্দ হরি। নৃসিংহানন্দের কথা বলি, শেষ টাইম, টাইম শেষ। হ্যাঁ আরতি হবে। নিশিঙ্গানন্দ উপাসক প্রদুম্ম, এই প্রদুম্ম ব্রহ্মচারী খুব পাওয়ারফুল ব্রহ্মচারী ছিলেন। ইনি ছিলেন, নাম ছিল প্রদুম্ম ব্রহ্মচারী। এই আকাশ কোথায়, কোথায়, কেন ক্লাস নেই কেন? তার নৃসিংহানন্দের উপাসক প্রদুম্ম ব্রহ্মচারী প্রভু তার নাম কইল নৃসিংহানন্দ হরি। তার নাম ছিল, অরিজিনাল নাম ছিল প্রদুম্ম ব্রহ্মচারী, কিন্তু সে নৃসিংহান দেবের উপাসক ছিলেন, তাই মহাপ্রভু তার নাম রেখেছিলেন নৃসিংহানন্দ হরি। নৃসিংহানন্দ পাওয়ারফুল ব্রহ্মচারী ছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে প্রথমবারের জন্য এই বঙ্গদেশে এসেছিলেন, প্রথমেই পানিহাটি, তারপরে শান্তিপুর, শান্তিপুর থেকে বিদ্যানগর, বিদ্যানগর থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে তিনি রামকেলিতে গেলেন, আর নবদ্বীপে তখন নৃসিংহানন্দ ব্রহ্মচারী ধ্যান করছিলেন, ধ্যানে মহাপ্রভুর জন্য সুন্দর রাস্তা করছিলেন, যে রাস্তায় ফুল থাকবে, ফুলের কোনো পাপড়ি থাকবে না। পাপড়ি হলে কি হয়, পাপড়িতে কি বলে, পাপড়ির উপর পা দিলে ব্যথা লাগে, পাপড়ি না, পাপড়ি না, ওর বৃত্ত, বৃত্ত থাকবে না, বৃত্তটা যেটা মাঝখানে না, আর পাপড়ি মানে বাইরের যেটা ফুল থেকে পাপড়িটা খুলে গেলে পাপড়ি ছিড়ানো যায়, এটা এটা হচ্ছে পাপড়ি, তাই তো? হ্যাঁ, তো এরকম শুধু ফুলের পাপড়ি, বৃত্তহীন পাপড়ি, বৃত্ত থাকবে না, অনেক সময় ফুলের মোটা থাকে, আর সেইটাতে পা দিলে পা একটু লাগে, কিন্তু শুধু পাপড়ি থাকলে সফট হবে। এরকম সারা রাস্তা ধ্যানের মাধ্যমে সারা রাস্তা পাপড়ি বিছিয়ে দিলেন, রাস্তার পাশে সুন্দর সুন্দর গাছ, গাছ সেই রাস্তার পাশে সুন্দর সুন্দর সরোবর, যেখানে রাজহংস কেলি করছে, যেখানে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, এরকম সুন্দর একটা মনোময় রাস্তা করে করে নিয়ে যাচ্ছিলেন। নবদ্বীপ থেকে নিয়ে 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 যেতে 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 কানন মাঠশালার পর্যন্ত যাওয়ার পরে আর যাচ্ছে না, তখন উনি ঘোষণা করলেন, মহাপ্রভু এবার বৃন্দাবনে যাবেন না, কানন মাঠশালায় গিয়ে আবার ফেরত আসবেন। আর সত্যিকারে তাই হইল, কানন মাঠশালায় গিয়ে মহাপ্রভু দেখলেন আমার সঙ্গে লাখ লাখ লোক, আর গাছপালা ভেঙে যাচ্ছে, পাখিগুলি সব দৌড়ে পালাচ্ছে, এত লোক নিয়ে এখানে এই অসুবিধা, এই নিয়ে যদি বৃন্দাবনে যাব তার কি ক্ষতি হবে। সনাতন গোস্বামীর মুখ দিয়ে ভগবান ঠিক কথা বলেছেন, এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়, তাই মহাপ্রভু সেখান থেকে ফিরে আসলেন। নৃসিংহানন্দের আর একটা লীলা বলে আমি শেষ করব। একদিন এই শিবানন্দ সেন প্রত্যেক বাড়ি তো ভক্তদের নিয়ে তিনি পুরীধামে যেতেন, কিন্তু ওনার যে ভাগ্নে তার নাম ছিল শ্রীকান্ত সেন, শ্রীকান্ত সেন, তিনি একদিন হঠাৎ করে মন চাইল মহাপ্রভুর কাছে গেলেন, সেখানে দুই মাস ছিলেন মহাপ্রভুর কাছে গিয়ে, আর যখন ফিরে আসছিলেন তখন শ্রীকান্তকে মহাপ্রভু বললেন, কে বলো এবার এত কষ্ট করে সবাইকে নিয়ে পুরীধামে আসতে হবে না, আমি নিজে শিবানন্দ সেনের বাড়িতে যাব, চৈত্র মাসে, ঠিক চৈত্র কি জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে আমি ঠিক শিবানন্দ সেনের বাড়িতে যাব, সেই জন্য মামাকে আসতে বলো না, আসতে হবে না, আমি নিজে যেয়ে দেখা দেব। শ্রীকান্ত সেন মামাকে এটা বললো, মামা আর এবারে আর সবাইকে নিয়ে গেলেন না পুরীতে, অপেক্ষা করে আছেন, মাস যায় মাস যায়, জ্যৈষ্ঠ মাস এসে গেছে, একদিন দুই দিন করে অপেক্ষা করছেন, জগদানন্দ পণ্ডিত ওখানে আছেন, কাসরা পাড়াতে শিবানন্দ সেন আর জগদানন্দ দুইজনই অপেক্ষা করে আছেন, মহাপ্রভু আসবেন, দর্শন হবে, আনন্দ হবে। দিন পর দিন যাচ্ছে, শেষ হতে প্রায় কি জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হতে যাচ্ছে আর আসে না। তখন আস্তে আস্তে মনটা খুব দুঃখে ভরে যাচ্ছে, দুইজনে খুব ভারাক্রান্ত মনে অপেক্ষা করছে। তখন হঠাৎ করে নৃসিংহানন্দ ব্রহ্মচারী এসেছে, এসে দেখছেন দুইজন খুব ভারাক্রান্ত মনে, শিবানন্দ সেন জগদানন্দ পণ্ডিত। বলছেন, কেন এত দুঃখিত, কি হয়েছে? সব ঘটনা বললেন। মহাপ্রভুর আসার কথা ছিল এই জ্যৈষ্ঠ মাসে, কিন্তু মহাপ্রভু আসলেন না, আমরা অপেক্ষা করে করে আছি, আমরা পুরী ধামেও গেলাম না, আবার এখানেও মহাপ্রভু আসলেন না, এবছর বছরটাই মনে হয় বেকার হয়ে গেল, দর্শন হলো না, যাওয়া হলো না। তখন নৃসিংহানন্দ ব্রহ্মচারী সব শুনে বললেন, ঠিক আছে, আমি ধ্যানস্থ হচ্ছি, দেখি মহাপ্রভু কোথায় আছে। তখন নৃসিংহানন্দ ব্রহ্মচারী ধ্যান করছেন, দুই দিন ধ্যান করার পরে তারপরে বলছেন, আমি মহাপ্রভুকে অলরেডি পানিহাটিতে নিয়ে এসেছি, রাঘব ভবনে মহাপ্রভু আছে, কালকে এই কাসরাপাড়া এখানে আসবেন আপনার বাড়িতে, আপনি সব রান্না বান্না জোগাড় করে দিন, আমি কালকে সকাল থেকে রান্না করব। আর তাই জোগাড় করলেন। এবার শিবানন্দ সেন জগদানন্দ খুব আনন্দ যে মহাপ্রভু আসবেন, নৃসিংহানন্দের কথায় বিশ্বাস করে সব জোগাড় যন্ত্র করলো। আর নৃসিংহানন্দ সকাল থেকে অনেক প্রকারে রান্না করলেন, রান্না করে করে উনি বলেছিলেন আজকে দুপুরে এসে মহাপ্রভু এখানে প্রসাদ পাবেন। রান্না বান্না করেছেন, তারপরে নৃসিংহানন্দ ব্রহ্মচারী ভোগ লাগাচ্ছেন। শিবানন্দ সেনের বাড়িতে জগন্নাথ ছিল, জগন্নাথের জন্য একটা প্লেট করে করেছেন, আর উনার ইষ্টদেব কে, নৃসিংহদেব, তার জন্য একটা প্লেট করেছেন, আর কে আসবে, মহাপ্রভু আসবেন, তার জন্য একটা প্লেট করেছেন। কয়টা প্লেট হলো? তিনটে প্লেট হলো, তিনটে প্লেট করে ভোগ লাগিয়েছে। তারপরে যখন ভোগ লাগিয়ে ধ্যান করছেন, সবাই বাইরে বসে আছেন, ব্রহ্মচারী ধ্যান করছেন ভিতরে বসে করে, হঠাৎ চিৎকার করে উঠেছেন, আরে আরে কি হলো, সর্বনাশ হলো। কি সর্বনাশ? জগদানন্দ পণ্ডিত শিবানন্দ জিজ্ঞাসা করছে, কি হয়েছে কি হয়েছে? দেখুন আপনার মহাপ্রভুর কি কাণ্ড, মহাপ্রভু আসলেন, এসে মহাপ্রভুকে যে ভোগ লাগানো হয়েছে মহাপ্রভু সেটা খেয়ে নিয়েছেন, আর দেখে তো আমার খুব আনন্দ হলো, মহাপ্রভু খেয়েছে, ভালো। তারপরে ওনারটা খাওয়ার পরে জগন্নাথের যে প্লেটটা দেওয়া হয়েছে সে প্লেটটাও খেয়ে নিয়েছেন, ঠিক আছে, মহাপ্রভু আর জগন্নাথ অভিন্ন, আমার কোনো দুঃখ নেই, নিজেরটা খেয়েছে, জগন্নাথেরটা খেয়েছে, আমার তাতে দুঃখ নেই। কিন্তু কি বলবো, আমার যে ইষ্টদেব নৃসিংহদেব যার জন্য আমি আলাদা ভোগ লাগিয়েছি, মহাপ্রভু সেটাও খেয়ে নিয়েছে, হায় হায় কি হবে, ইষ্টদেব খেলো না, আমি কি করে খাই, এইরকম চিৎকার করে, না না তাহলে আমাকে আলাদা করে রান্নার আবার ব্যবস্থা করতে, মা বসে নিয়েছে আমার ইষ্টদেব উপবাস। সঙ্গে সঙ্গে বললো, ভাবছো কি হয়েছে? আর উনি কি করলেন, শিবানন্দ সেন আর জগদানন্দ আবার ব্যবস্থা করে দিলেন, আবার রান্না করলেন, আবার নৃসিংহদেবকে ভোগ দিলেন, তারপরে প্রসাদ পেলেন। শিবানন্দ সেন জগদানন্দ ভাবলেন, কি দেখি হয়েছে, কি ঠিক এসেছিল না, ভাবুকের ভাবে বলেছে, কি যে হয়েছে কিছু কনফার্ম করলো না, হ্যাঁ না কিছু ফাইনাল চিন্তা করতে পারলো না। কিন্তু পরের বছর ফাইনাল হলো, পরের বছর শিবানন্দ সেন যখন আবার সবাইকে নিয়ে পুরী ধামে গিয়েছেন, যে যার বাসা ঘর পেয়েছে, তারপরে মহাপ্রভুর কাছে দেখা করতে এসেছেন, দেখা করতে এসে মহাপ্রভু সবাইকে নিয়ে কথাবার্তা বলছেন, বলতে বলতে গল্প শুরু করেছেন। ওই বছর জ্যৈষ্ঠ মাসে আমি শিবানন্দ সেনের বাড়িতে গিয়েছিলাম, আর এই নৃসিংহানন্দ আমাকে এমন প্রসাদ পাওয়াইছিল, এত সুন্দর আমি আজও ভুলতে পারি না। তখন কনফার্ম হলো মহাপ্রভু এসেছিলেন, খেয়েছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখানে রাখছি, তা এটা কি একটা ছোট্ট কীর্তন হবে, মানে অপেক্ষা করে আছে কারণ, তারপরে সন্ধ্যারতি হবে, তারপরে নাটক আছে আজকের সামাজিক।